নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারকতালা একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে আজকের বিষয় জানাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তালা। আর নাতখা ইসলামে আমাদের সাথে আছেন আমরা হামদে বাড়ি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাহ আলাই সাল্লাম বা অন্যান্য কালাম মানকাওয়াত আজকের অনুষ্ঠানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজকের বিষয় দর্শক শ্রোতা, ইসলামের চতুর্থ খলিফা, আমরা সবাই তাকে ভালো করে চিনি। আজ ইনশাআল্লাহ তাবারকতালা হায়দারে কাররার আলী রদিয়াল্লাহ তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। তার ইশকে রসুল, তার খৌফে খোদা, তার ইবাদত রিয়াজত এবং ইসলামের মধ্যে যে তার অবদান রয়েছে, এই বিষয়গুলো আজ আমরা প্রোগ্রামে জানার চেষ্টা করব, আপনাদেরকে বলারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারকতালা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুরু করবো আমাদের জাবাই থেকে, আমাদের জাবাই আমাদের সাথে আছেন, আমরা কালাম শুনি হামদে বাড়ি তালা। এরপর ইনশাল্লাহ তালা নাইমুল হায়দার ভাই আমাদের সাথে আছেন এবং তালিব ভাইও আছেন আমাদের সাথে। আমরা এসব মুবাল্লিগে দাওয়াত ইসলাম থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো, আগে কালাম শ্রবণ করি। জি
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মে আপনি গুমায়া ইলাহি না পাও মে আপনা পতায়া ইলাহি না পাও মে আপনা পতায়া ইলাহি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 তুমি মালিক জল সোলের আল্লাহ আল্লাহ তুমি মালিক জল সোলের আল্লাহ আল্লাহ তুমি খালিক জিন্ন মানবের তুমি খালিক জিন্ন মানবের আল্লাহ 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার কোন গান করে সকলে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ 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 ক্ষমা করো করো তারিক মাওলা দো গাই নবীর ওগে খোদা ক্ষমা করো আমাদের মাওলা দো গাই নবীর ওগে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ বারি তাআলা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত আমরা আবার আহমদ রেজা ভাইকে সময় দেব নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কালাম আমাদেরকে শোনাবেন মানকাবাত আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় আমরা নিয়েছি হায়দারে কর্রার কার উপাধি কার লকব কার উপনাম আজ আমরা জানব আর এই উপাধি বা এই লকব এই উপনামের কারণ কী এর পিছনে রহস্য কী সেটাও আমরা আজ জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাবারাকাতাল। মোবালিকে দাওয়াত ইসলামী নাইম ভাই আমাদের সাথে আছেন, শুরু করবো নাইম ভাই থেকে, এরপরে তালিব ভাইয়ের কাছে আমরা আসবো ইনশা আল্লাহ তাবারাকাতাল। হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহান শানওয়ালা একজন ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের খুবই প্রিয় একজন সাহাবি, ইসলামের চতুর্থ খলিফা এবং পাক পাঞ্জাতনের একজন মহান ব্যক্তি। আলোচনা কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
অবশ্যই হায়দারে কাররার তো বলা হচ্ছে তো এক তো চতুর্থ খলিফা
জি
ইসলামের, এরপর যিনি খাতুনের জান্নাত, জান্নাতের অমনেদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার স্বামী। আবার বলা হচ্ছে হযরতে সাইয়েদনা আলী ইবনে আবু তালিব, ইনি আবু তালিবের পুত্র,
সুবহানাল্লাহ।
ইনার কুনিয়াত হচ্ছে আবুল হাসান এবং আবু তুরাব। বলা হচ্ছে তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের শুভ আগমনের, যখন নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স 30-এর কাছাকাছি, তখন ওই সময়ে প্রায় 30 বছর, 13ই রজব শুক্রবার জুমার, হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে শুভ জন্ম করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে এবং আহলে বাইতের ভালোবাসা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। তো ইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আম্মা জানেন, নাম হচ্ছে হযরতে সাইয়েদাতুনা ফাতেমা বিনতে আসাদ। তিনি প্রায় 10 বছর বয়সে একেবারে ছোট অবস্থায় ইসলামের ছায়াতলার মধ্যে চলে আসেন। তো বলা হচ্ছে ইনার যে কুনিয়াত, অনেক কুনিয়াত ছিল, এর মধ্যে থেকে যদি আমরা একটু খেয়াল করি যে মুরতাদা, আলিউল মুরতাদা বলা হয়, অর্থাৎ নির্বাচিত, ইনাকে বলা হয় আল্লাহর সিংহ, এরকম একটা উপাধিও ইনি লাভ করেন।
সুবহানাল্লাহ।
এরপর ইনার কিন্তু নাম হচ্ছে আলী, ইনার বাবা নাম রাখেন আলী, আলী নিজের নামের উপর ভিত্তি করে, অর্থাৎ নিজের বাবা নিজের নামের উপর ভিত্তি করে হায়দার রাখেন।
আচ্ছা
আচ্ছা। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিংহ বলে উপাধি দেন। এরপর যে কাররার, এটা কেন বলা হয়, এটা বলা হচ্ছে এই জন্যই তিনি ফিরে ফিরে আক্রমণকারী ছিলেন, অর্থাৎ কাফির, তারপর যারা ইসলামের দুশ্মন তাদেরকে এত বেশি ইনি আক্রমণ করেছিলেন, দিন ইসলাম ইনার মাধ্যমে এত বেশি সুবাসিত হয়েছে,
সুবহানাল্লাহ,
যাকে কাররার বলা হয়, ফিরে ফিরে আক্রমণকারী, অনেক বড় মাশাআল্লাহ ইনার মধ্যে বীরত্ব ছিলেন
জি,
এবং যাকে মুশকিল কুশা বলা হয়,
সুবহানাল্লাহ,
এই নামটা কিন্তু একেবারে প্রসিদ্ধ লাভ করেছে, মুশকিল কুশা, কাল্লামাহুল্লাহু তাআলা ওয়াজহুল করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতই কাছে ছিল, বলা হচ্ছে নিজের চাচাতো ভাই
জি,
অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশেরই একজন। তা আল্লাহ পাকের দয়া মেহরবানি যে এরকম একজন ব্যক্তিত্বের মাশাআল্লাহ শান ও আসমাত আমরা ক্ষুদ্র মানুষ আমরা বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে
জি, আলহামদুলিল্লাহ। এক ভাগ্যের বিষয় এটাও যে এমন মহান ব্যক্তিদের আলোচনা আমরা করতে পারি যাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যাদের ব্যাপারে ফজিলত বয়ান করেছেন, ওই সকল মহান ব্যক্তিদের আলোচনা করতে পারা এটা নিজের ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় আজ আমরা আলোচনা করছি। আর এই হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে তার কত অবদান রয়েছে, সাহাবা একরাম তো ওই সকল ব্যক্তিরা যাদের কোরবানি ইতিহাস হয়ে থাকবে, তাদের আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। সাহাবা একরামের আত্মত্যাগ যা আমরা কিতাবের মধ্যে পাই, তার মধ্যে একজন মহান ব্যক্তি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সাথে তালিব ভাই আছেন, তালিব ভাই থেকে কিছু মাদানী ফুল শুনি, এরপরে নাতের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। জি তালিব,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জাকির ভাই, আজকে আমাদের যে বিষয় হায়দারে কাররার, যার গুণগান আমরা করতে বসেছি, তার গুণগান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে করেছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আজকে আমরা যার গুণকীর্তন করতে বসেছি, তার গুণাবলী তার গুণগান স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আজকে আমরা যার গুণগান করতে বসেছি, তার গুণাবলী স্বয়ং সাহাবা একরাম করেছেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আপনাকে একটি হাদিসে পাক শুনাই, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন।
সুবহানাল্লাহ।
ফাকাল মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি বলেন একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরলেন এবং ইরশাদ করলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং এর সাথে সাথে ইমামে হাসান ইমামে হুসাইনকে ভালোবাসে
জি
এবং এর পিতা মাতা অর্থাৎ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহাল করিমকে ভালোবাসে, আল্লাহর হাবিব বলছেন কানা মাইয়া ফি দারাজাতি ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ, কেমন
আল্লাহ নবী ইরশাদ করেছেন এই হাদিসে
করেছেন সুবহানাল্লাহ। তো আহলে বাইতকে ভালোবাসা, মাওলা আলীকে ভালোবাসলে উপহার স্বরূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জিত হবে সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কেমন ব্যক্তিত্ব, আসুন আমরা কোরআনে করিম থেকে তার শান ও মান কিছুটা শোনার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 274 এর মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা বিআমওয়ালিহিম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ।
অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে
দিনে
গোপনে প্রকাশ্যে, তাদের জন্য তাদের পুণ্যফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট।
সুবহানাল্লাহ।
লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই। সাদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমতুল্লাহ আল হাদি এ আয়াতের ব্যাখ্যায় খাজানুল ইরফানে লিখেন, এক বর্ণনা মতে এই আয়াত হযরতে সাইয়েদুনা আলীউল মুরতজা শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর শানে অবতীর্ণ হয়েছে
সুবহানাল্লাহ
যখন তার কাছে শুধু 4 দিরহাম ছিল। জাকির ভাই, এছাড়া আর কোনো দিরহাম ছিল না। তো হযরতে সাইয়েদুনা মাওলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওই 4 দিরহামটি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিল।
আল্লাহ আল্লাহ।
একটি রাত্রে, একটি দিনে
সুবহানাল্লাহ,
একটি গোপনে,
একটি প্রকাশ,
একটি প্রকাশ সুবহানাল্লাহ। তো মদনী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ তাআলার নেক বান্দাদের কি অপূর্ব শান, যেমন আপনারা শুনলেন যে তারা ধন সম্পদ জমা করার পরিবর্তে আল্লাহর রাস্তায় দান করাকে পছন্দ করতেন। আমিরুল মুমিনীন হযরতে সাইয়েদুনা আলীউল মুরতজা শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের নিকট 4টি দিরহামই ছিল না
জি,
তিনি 4টি দিরহামই আল্লাহ তাআলার রাস্তায় দান করলেন, যে একটি দিনে, একটি রাত্রে, একটি গোপনে আর একটি প্রকাশ্যে। কারণ জানা নেই যে মহান আল্লাহ তাআলার দরবারে কোন আমল পছন্দ হয়ে যায়, কোন আমল কবুল হয়ে যায়। এমন ছিল আমার মাওলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা
ঠিক মতো থাকতে পারে
জি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমাদের অবস্থা কেমন, যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার সাহসও করে নেই, আমাদের ইচ্ছা জাগে যে কেউ আমাদের দান সম্পর্কে জেনে যাক,
জেনে যাক।
যদি কোনো জনাব ব্যক্তি মসজিদে টাকা দান করে তো আকাঙ্ক্ষা হয় যে ইমাম সাহেব আমার নাম নিয়ে দোয়া করুক, যেন সকলে জেনে যাক যে অমুক ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে। কোথায় আমাদের একনিষ্ঠতা, কোথায় আমাদের ইখলাস, কোথায় আমাদের কাজ আল্লাহ তাআলার ওয়াস্তে করা। কিন্তু মাওলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের এক নিষ্ঠতা দেখেন, যে কবুল হবেই হবে, রাতে দিলেন, দিনে দিলেন, প্রকাশ্যে দিলেন, গোপনে দিলেন, কবুল, ইনার কবুল না হলে কবুল কার হবে। এমন ছিলেন আমার মাওলা আলী শেরে খোদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম
রাদিয়াল্লাহু তাআলা আনহু। শান ও মান আলোচনা এতই মহান, এতই মহান। আজ ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে কিছু আলোচনা করার আপনাদের সামনে আমরা চেষ্টা করব। মাওলা মুশকিল কুশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি, এরপরে দর্শক ফিরব আলোচনায়, শুনবো আপনাদের কলগুলো, পড়বো আপনাদের এসএমএসগুলো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মদিনা আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা মদিনা আমাদের মদিনা মোদের জান ও প্রাণ হতে প্রিয় মদিনা সকল আশিকানে রাসূল মিল বলছে সকল আশিকানে রাসূল মিল বলছে মোদের কাছে জান্নাত হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জান ও প্রাণ মোদের জান ও প্রাণ হতে প্রিয় মদিনা
সুবহানাল্লাহ আসলেই আমাদের জান এবং প্রাণ হতে প্রিয় মদিনা যারা না গেছে এখন পর্যন্ত তাদের ব্যাকুলতা এক হৃদয়ের অজান্তেই তাদের কান্না চলে আসে সেই প্রিয় মদিনার জন্য আর যারা গেছে তাদের তো বারবার সেখানে যাওয়ার ইচ্ছা বারবার যেতে পারে এই তামান্না এই আশা বারবার যেন তারা যেতে পারে যত কবি নাতে রসুল লিখেছেন যদি তারা একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে উপস্থিত হয়েছেন হাজিরি দিয়েছেন তো তাদের এরপরে যে কালামগুলো তারা লিখেছেন সবাই এটাই বলেছেন আবার 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 যেন যেতে পারে তো একবার গিয়ে সেখানে মন মানে না হাদিসে পাকের মধ্যে আসছে না কি মদিনা তো ওই জায়গা যেখানে মুমিনের হৃদয়টা সর্বক্ষণ ছুটতেই থাকে, ছুটতেই থাকে, ওই জায়গার নাম হলো মদিনা। আর মুমিনের অন্তর হৃদয় সবসময় সেখানে যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এমন কলব, এমন হৃদয় অন্তর দান করুক যেন সবসময় মদিনার প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত হতে থাকে, আর আমাদের যাওয়ার জন্য ব্যস্ততা, মন মানসিকতা, বেকুলতা যেন বাড়তে থাকে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আমাদের সাথে আছে, কলগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ও তাআলা নাইম বে থেকে আবারও শুনবো আজকের বিষয় নিয়ে আলোচনা। জি, কল শুনিয়ে দিন।
বরিশাল, আমার নাম মোহাম্মদ কামরুল হাওলাদার, আমি একটি কথা শুনতে চাই। অতি শীতল হাওয়া মদিনারি।
আচ্ছা আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি, বরিশাল থেকে কামরুল হাসান ভাই আমাদেরকে কল করেছেন, কালাম শোনাবো, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
দাউনবাড়িয়া বাসুগর থেকে বলছিলাম, রমজানের প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানটা দেখি, এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করে নিক, অনুষ্ঠানের সাথে থাকার জন্য সবসময় শুকরিয়া আদায় করছি, এভাবেই সময় দিবেন ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল।
খন্দকার মাহমুদুল ইসলাম, রাজশাহী, আমি একটি কথা শুনতে চাই। সোনার মদিনা, পানির মদিনা, সবগুলি তো কিন্তু তোমায় চলতে পারি।
আচ্ছা আচ্ছা, আমাদের যাবে সাথে আছেন, শোনাবে আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারাকাত। জি, পরবর্তী কল।
টাঙ্গাইল জেলা দমদারি থানা থেকে বলছি, হাফেজ মোহাম্মদ শাহপরানুল ইসলাম জিয়াদ বলছিলেন। আমি আপনাদের নাটনি চ্যানেল দেখতেছি, সবসময় দেখি, অনুষ্ঠান গুলো সবচেয়ে ভালো লাগে, অনুষ্ঠান এখনো দেখতেছি।
মাশাআল্লাহ, শুকরিয়া সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন।
আমার নাম শামীম, আমার বাড়ি নোয়াখালী, আমি একটা নাত শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমাদের যাবা ইনশাআল্লাহ তাআলা নোট করে নিয়েছেন, আপনাদের কালামগুলো শোনাবেন তিনি। আমরা বিষয় নিয়ে কিছু আলোচনা আরো শুনি নাইম ভাই থেকে। জি নাইম ভাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নেক বান্দা যারা আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন, যেমন স্বাভাবিকভাবে সবাই তো দুনিয়াতে আসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে রক্ষা করার জন্য,
জি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কিছু নেক বান্দা যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে আল্লাহ তাআলার পছন্দ নিয়ে হয়ে আল্লাহ তাআলা যাদেরকে জন্মগতভাবে আল্লাহ ওয়ালা হিসেবে দুনিয়াতে প্রেরণ
ওলি বানিয়ে পাঠান,
ওলি বানিয়ে পাঠান, তো যত ওলি কামিল রয়েছে তারা তো অবশ্যই তাদের কারামতগুলো সত্য এবং তাদের মধ্যে থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়দারে কাল্লার, সুবহানাল্লাহ, ইনি যেমন ইসলামের প্রতিনিধিত্ব করেছেন,
জি,
চতুর্থ খলিফার মধ্যে সমাসীন হয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে ইনার ইবাদত, তাকওয়া, পরেজগারিতা এবং ইনার বীরত্ব এবং ইনার শাসনামলের মধ্যে যে একটা ন্যায় পরায়ণতা, সব কিছু কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামের এক একটা দরন ছিল, কেউ আল্লাহ তাআলার দয়াক্রমে মাল দৌলত দিয়ে বেঁচেছিল, আবার অনেকে মাল দৌলত দিয়ে কম আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্য জ্ঞানে, অন্য দিক দিয়ে গুণে গুণান্বিত করেছে।
সুবহানাল্লাহ।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল দৌলত দিয়ে যদিও বা কম থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দান করার ক্ষেত্রে ইনি এগিয়ে যেতেন।
সুবহানাল্লাহ।
কোনো কিছু যখন কেউ চাইতো দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতো, যে দিতে হবে তো নিজের যা আছে তাই উজাড় করে দিত। এবং ইনার শাসনামল যদি আমরা দেখি, এত সুন্দর কারামত একবার সংগঠিত হয়েছিল এবং কিছু শিক্ষণীয় বিষয় সেখানে কিন্তু রয়েছে। যেমন এক হাফসি যে কিনা হযরতে সাইয়্যিদনা হায়দার কাল্লার, হযরতে মাওলা আলী
কাররামাল্লাহু তাআলা,
কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইনাকে খুবই ভালোবাসতেন। তো ঘটনাক্রমে একবার ওই ব্যক্তি চুরি করে ফেললেন।
আচ্ছা
আচ্ছা, চোর সাব্যস্ত হয়ে গেল, তো লোকের তাকে পাকড়াও করলো, ধরে আমিরুল মুমিনের দরবারে হাজির করলো। মানে এই ব্যক্তি তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে, তো ভালোবাসাতে এখানে ভালোবাসা ভালোবাসার জায়গায়, যেহেতু চুরি করেছে শরী যে বিষয় রয়েছে শরীয়তে তার হুকুম হচ্ছে হাত কর্তন করে দেওয়া। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু যে নির্দেশ দিলেন তার শরীয়তের হুকুম পালন করতে, তার
ওই সময় যে হুকুম জারি হয়ে গেছে
ওই হাতটা কাটিয়ে দাও, হাত কেটে দিলেন। যখন সে নিজের ঘরের মধ্যে ফিরে যাচ্ছিলেন, এমন সময় হযরতে সাইয়েদনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনুল কাবাহ
জি
রাহমাতুল্লাহ আলাই এই দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো ইবনুল কাবাহ তাকে জিজ্ঞেস করলো ওই ব্যক্তিকে, তোমার হাত কে কেটেছে? সে বললো আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটেছেন। হচ্ছে আশ্চর্য, তুমি সম্মান সহকারে তার নাম উচ্চারণ করছো,
আল্লাহ
তোমার হাত কেটে দিয়েছে।
একদিকে হাত হাত তো কেটেছে,
স্বাভাবিকভাবে যখন অপরাধ করুক কিংবা অপরাধ নাই করুক, যখন কারো ব্যাপারে যখন কিছু একটা সিদ্ধান্ত চলে আসে তখন তার মেজাজটা ঠিক থাকে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মান রক্ষা করার ব্যাপারে ওই আশিকের কেমন ছিল, যদি সে চুরে দুষে কি কি হয়েছে, সে কিন্তু অপরাধী হয়েছে
জি,
সে বলতে লাগলো যে প্রশংসা করবো না তো কি করবো, কারণ তিনি তো দয়া করেছেন যে জাহান্নামে অর্থাৎ পরকালে আমাকে শাস্তি থেকে তিনি বাঁচিয়ে দিয়ে
বাঁচিয়ে দিয়ে,
অর্থাৎ তিনি ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শাস্তি আমাকে দুনিয়ায় দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কথা শুনলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই বিষয়ে আলোচনা করলেন যে ওই ব্যক্তিরা যে চুর করেছে সেই বিষয়েতে এরকম এরকম ঘটনা আপনার প্রশংসা করতেছে এমন, এবং সে কিন্তু এর মধ্যে খুশি আছে যে আল্লাহ তাআলার হুকুমের উপর ফয়সালার উপর সে রাজি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাকার জন্য নির্দেশ দিলেন, সে যাতে চলে আসে। যখন চলে আসলো, আল্লাহ আকবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে কবজির সাথে লাগিয়ে দিয়ে কি করলেন, একটা রুমাল পেঁচিয়ে দিলেন,
আল্লাহ আল্লাহ,
এবং কি যেন কিছু কাটা হাতের মধ্যে কি যেন পাঠ করলেন। তো পাঠ করার সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে রুমালটা সরাও। কেন? যখন লোকেরা রুমালটা সরাই দিল, দেখা গেল ওই গোলামের কাটা হাতটা জোড়া লাগে গেছে।
আল্লাহ,
শুধু জোড়া লাগে নাই, বরঞ্চ ওই জায়গার মধ্যে একটু সামান্য পরিমাণ একটু দাগনে, যেটাতে হাত কেটে দিয়েছে,
হাত কাটা ছিল।
এখানে একটা জিনিস লক্ষ্যের বিষয়, এক তো আলী রাদিয়াল্লাহু তাআলার কারামত প্রকাশ পেয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলার ন্যায়নিষ্ঠার যে সঠিক বিচার ব্যবস্থা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমকে তারা কিভাবে যথোপযুক্ত ভাবে যে তারা ব্যবহার করেছেন, তারা যা সেটা মান্য করেছেন সেটার কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে।
আল্লাহ,
যে আমরা কুরবান যাই তারা পক্ষপাতিত্ব করতো না যে আমাকে ভালোবাসে তাকে ছেড়ে দেওয়া হবে, এমন না। যদি বা তার সাথে যে আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুমকে ভালোবাসত, ভালোবাসা ভালোবাসার জায়গায় চুরি করেছে, চুরির শাস্তিও দিয়েছে এবং আল্লাহ আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সন্তুষ্টি থাকার কারণে তাকেও তাকে সে খুশি করে দিয়েছে, কারণ তার শাস্তি তো সে পেয়ে গিয়েছে। এবার আল্লাহ তাআলার দয়াক্রমে সে কারামত প্রকাশ হয়ে গেল, তার হাত জোড়া লাগলো।
সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ তাআলার দয়ায় তার বিনয় এবং নম্রতার ব্যাপারে কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও নম্রতা ও বিনয়ের সম্পদ দ্বারা ধন্য করুক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি তার খেলাফতকালে আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও বাজারে তাশরিফ নিয়ে যেতেন, সেখানে কারো কোনো বস্তু পড়ে গেলে তা নিজ হাতে উঠিয়ে দিতেন, কেউ রাস্তা ভুলে গেলে তাকে পথ দেখিয়ে দিতেন, কেউ ভারী মালামাল উঠাতে চাইলে তাকে তা উঠানোর ক্ষেত্রে সাহায্য করতেন। এ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নম্রতা। এবং মানুষের সাথে তার যে এক ভালোবাসা ছিল এবং মানুষের সাথে তার যে এক সুসম্পর্ক ছিল, যখনই কোনো ব্যক্তি আসতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায় কি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, যখনই কোনো ব্যক্তি আসতো দাঁড়িয়ে স্বাগত জানাতেন এবং তার পাশে বসার ব্যবস্থা করে দিতেন। যদি কোনো ব্যবস্থা কিছু নাও থাকতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কিছু নিয়ে আসার জন্য বলতেন, না হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলতেন। হ্যাঁ, এরপরে যে সমস্যা নিয়ে আসতো কোনো ব্যক্তি এই সমস্যাকে সমাধান করে দিতেন, আর যদি সমাধান করতে না পারতেন তো কোনো লোক পাঠিয়ে দিতেন ওই ব্যক্তির সাথে যে তার সাথে চলে যাও, গিয়ে সমস্যার সমাধান করে আসো। এরপরে বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি কোনো ব্যক্তি বিচার নিয়ে আসতেন তো সাথে সাথে বিচার যেটা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীকেও ডাকতেন, বিবাদীকেও ডাকতেন, সাক্ষীকেও ডাকতেন, ডেকে সবাইকে সামনে বসিয়ে সবার কথা শুনতেন, তিনও ব্যক্তির কথা, যে বিচার নিয়ে আসছে, যার ব্যাপারে বিচার নিয়ে আসছে এবং সাক্ষী, সবার কথা বসে শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করে দিতেন। অর্থাৎ কোনো বিষয় এমনটা ছিল না কি আজকে নয় কালকে, কালকে নয় পরশু দিন, এবং কেউ এসে তার কাছ থেকে ফিরে যেতেন না, প্রতিটা কাজ সফলতার সাথে মানুষ তার থেকে নিয়ে যেতে পারতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মর্যাদা এমন ছিল। অনুরোধের কিছু কালাম ছিল, কালামগুলো আমরা শুনি আর আজকে ইনশাআল্লাহ তাআলা আহমদ রেজা ভাই থেকে মাওলা আলী মুশকিল কুশা রদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা আহমদ রেজা ভাই থেকে। অনুরোধের কালামগুলো শুনিয়ে দেন।
জীবনে হবে কি তোমারি দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জগতে যে দিকে তাকা آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا صاحب لطف و عطا مولا علی مشکل کشا ہے شہید با وفا مولا علی مشکل کشا علم کا میں شہر ہوں دروازہ اس کا ہے علی ہے یہ قول مصطفیٰ مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا کیوں پھرو در در بھلا خیرات لینے کے لیے میں فقط منگتا تیرا مولا علی مشکل کشا بھیک لینے کے لیے دربار میں منگتا تیرا لے کے کشکولا گیا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا کیجئے حق سے دعا ایمان پر ہو خاتمہ خیر سے عطار کا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا یا علی المرتضی مولا علی مشکل کشا آپ ہیں شیر خدا مولا علی مشکل کشا
سبحان সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর থেকে ভালোবাসা, বিশ্বাসের মতো বিশ্বাস করা, মানা, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিনয় এবং নম্রতার অধিকারী ছিলেন। তালিব ভাই, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, কিন্তু ঘরের বাজার করার জন্য কিছু দরকার হলে নিজেই বাজারে যেতেন, ব্যাগ বহন করতেন। আমাদের দেশে সচরাচর রাজা বাদশাহ যারা হয় তাদের সাথে গার্ড থাকে, বিভিন্ন সিকিউরিটি থাকে, বহর যায় তাকে রিসিভ করে, এমন একটা সিস্টেম আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, তখন তার সাথে না গার্ড ছিল, না তার ব্যাগ বহন করার কোনো ব্যক্তি ছিল, না খাদিম ছিল, কিছু ছিল না। তিনি যখন বাজারে গেলেন, দেখলেন বাজারের পাশে এক মহিলা কান্না করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, কান্না করার কারণটা কি মহিলাকে? তো ওই মহিলা বললেন, আমি একজন কৃত দাস, আমি কোনো এক মালিকের কেনা দাসী। আমি তো আমাকে তিনি পাঠিয়েছেন দিনার দিরহাম দিয়ে খেজুর কেনার জন্য। আমি ওই দোকানটা থেকে খেজুর কিনেছি। এখন যখন খেজুর কিনে নিয়ে আমি আমার মুনিবের কাছে গেলাম, তো তার খেজুর পছন্দ হয় নাই, আমাকে বলছে খেজুর ফিরিয়ে দেওয়ার জন্য আর দিনার দিরহাম নিয়ে যাওয়ার জন্য বলছে। সে খেজুর খাবে না, পছন্দ হয়নি তার। আমি দোকানের কাছে আসলাম, দোকানদার আমাকে ফিরিয়ে দিল, সে আমাকে খেজুর নিবে না, তা আমার দিরহাম ফেরত দিবে না, দিরহাম দিবে না। আমি এই চিন্তায় আছি, আমি তো কৃত দাস, আমি কী করবো এখন? মালিক আমার কথা বুঝতেছে না, দোকানদার আমাকে ফেরত দিচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন কি, আমার সাথে চলেন দোকানের দিকে। যাওয়ার পরে দোকানদারকে বলল যে আল্লাহ তার রাসুলের জন্য এই কৃত দাসের উপরে দয়া করো, তার খেজুরগুলো রেখে দাও, তোমার দোকান থেকে নিয়েছে, আর দিরহাম দিনার যা তোমাকে দিয়েছে সেটা তাকে ফিরিয়ে দাও। দোকানদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেনি, কারণ তিনি সাধারণ বেশেই থাকতেন, সাধারণ মানুষের সাথেই আসা যাওয়া দোকানে বাজারে এভাবে। তো দোকানদার রাগ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়ার পরে আশেপাশের দোকানদার যারা ছিল তারা তো ভয় পেয়ে গেছে, ঘাবিয়ে গেছে, আর ওই দোকানদারকে বলতে লাগলো, তুমি কি জানো কার সাথে এই কাজ করছো তুমি? বলো, না জানি না। এই তো আমিরুল মুমিনিন, যার শাসন আমল চলে, এই তো আমিরুল মুমিনিন, তুমি তাকে ধাক্কা দিয়েছো। ওই দোকানদার ভয় পেয়ে ওই মহিলা থেকে খেজুর নিয়ে নিল, তার দিরহামগুলো তাকে ফিরিয়ে দিল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বলেন, আলী যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি যে আপনিই আমাদের বর্তমান সময়ের শাসক, অর্থাৎ আপনিই আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিচ্ছু বললেন না, শুধু দুইটা শব্দ বললেন, তুমি যদি আমাকে রাজি খুশি করতে চাও তবে এখন থেকে মানুষের হকের প্রতি তুমি খেয়াল রাখো।
সুবহানাল্লাহ,
মাফ তো করেই দিলেন, কিন্তু তার থেকে নেকির ওয়াদা নিয়ে নিলেন যে তুমি আর কখনো এমন কাজ করবে না, মানুষের হক তুমি নষ্ট করবে না। এমন ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে পাওয়া যায়। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শানের কথা তো শুনি, আর তিনি কি বলেন, সিদ্দিকে আকবর প্রথম খলিফা ইসলামের, আর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলেন, যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন তাকিয়ে থাকতেন, একদম তাকিয়ে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা তাইয়্যেবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, একটা কথার উত্তর তো দেন আব্বা জান, যখনই আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন তার দিকে এক পলকে তাকিয়ে থাকেন, কারণটা কি? তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিলেন, তিনি বলেন যে হে আমার কন্যা, আমি আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল হাশমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয় আলীর চেহারার দিকে তাকানো ইবাদত।
সুবহানাল্লাহ,
কেমন ছিল সেই মহান ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু, যেভাবে মাশাআল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে ন্যায় নিষ্ঠার ব্যাপারে
জি
এবং বিনয়ের ব্যাপারে যে প্রতিশোধ না নেওয়া, সাথে সাথে ইনারা রাগকে এত বেশি হজম করতে পারতেন,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
কুরবান যায় মওলা আলী মুশকিল কুশার উপর, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে যে একবার যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তো জুলফিকার ছিল, ইনি যখন বের হতেন এত বেশি মাশাআল্লাহ, এত সুন্দর বীর, আল্লাহু আকবার, একেবারে অসংখ্য কাফিরদেরকে জাহান্নামে পাঠাই দিতেন। তো ঘটনাক্রমে একবার একজন কাফিরের উপর হামলা করলো, তো কাফিরকে ধরে ফেললো, ধরার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এখন কী করে দিবে, শেষ করে দিবে, জাহান্নামে পাঠিয়ে দিবে, এই অবস্থা। তো ওই সময় যে সময় ছুরি চালাবে, এমন সময় সে মাওলা আলী মুশকিল কুশা হায়দারের কাল্লার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। যে সময় ছুরি চালাবে সেই সময় থুতু নিক্ষেপ করে ফেলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তাকে ছেড়ে দিল। আচ্ছা, একটা জিনিস দেখেন, এক তো যুদ্ধের ময়দানে আছে, দীন ইসলামের জন্য যুদ্ধ করতেছে, ইসলামের খাতিরে, তাকে তো কি করবে, কতল করবে। তা অন্য জায়গার মধ্যে দেখা যাচ্ছে সে যখন তুতু মারলো তাহলে রাগ বেশি আসবে, এমন সময় আরো তাড়াতাড়ি বেশি কতল করার কথা ছিল, কিন্তু তাকে ছেড়ে দিল। আশ্চর্যের বিষয়। তো পরবর্তীতে যখন যুদ্ধ থেকে ফারিক হলো বা পরবর্তী সময়ে ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাতে চলে আসলো, আসার পর বলল, হে আলী, একটা জিনিস কি আমাকে জানাবেন? বলে, কি? আপনার জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি আপনার উপর ছুরি চালাতাম। কিন্তু অবাক করা কাণ্ড যে ওই দিন যুদ্ধের ময়দানে আপনি আমাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন, আপনি আমাকে খতল করবেন, সেই সময় আপনি আমার উপর ছুরি চালালেন না, কারণ আমি আপনাকে থুতু নিক্ষেপ করেছি, এর কারণটা কি? তো মওলা আলী হায়দারে কল্লার রাদিয়াল্লাহু তাআলা শান আসমত কেমন, ইনি বলতেছেন যে আমি দীনে ইসলামের জন্যই যুদ্ধ করছি, যে সময় তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো তখন আমার মধ্যে রাগ চলে আসছে, তখন সেটা ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে, তুমি আমাকে রাগান্বিত করে ফেলছো থুতু নিক্ষেপ করার কারণে, তো আমার যখন রাগ জাতির উপরে আসছে, আমার জাতির উপর আসছে, তখন আমি যদি কতল করি সেটা কি দীন ইসলামের জন্য?
ওই রাগটা যখন আমি তখন যদি প্রয়োগ করি তবে সেটা আমার জাতির উপরে,
জাতির উপরে যদি সেটা হত্যাকাণ্ডের মধ্যে চলে যায়, তো আমি নিজেকে নিজের রাগকে কন্ট্রোল করেছি, আমি যেহেতু আল্লাহ তাআলার রাহে আছে আল্লাহ তাআলার রাহে কাজ করব, ব্যক্তি বিষয়ে আমি কেন যাব, সেজন্য আমি সেখান থেকে আমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছি, তোমাকে ছেড়ে দিয়েছি। বলছে যদি আমি পাইতাম তাহলে আমি তো ছাড়তাম না, আপনার এই গুণ আল্লাহ দীন ইসলাম তো এটাই শিখায়। তখন সে তো মুসলমান ছিল না ওই ব্যক্তিটা, তো বলতে লাগলো দীন ইসলাম এত সুন্দর, এত সুন্দর সুন্দর ছোট ছোট বিষয়গুলো শিক্ষা দেয়, সে বলে তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্দর ব্যবহার, আলী রাদিয়াল্লাহু তাআলার রাগকে কন্ট্রোল করা, দীন ইসলামের সুন্দর শিক্ষা, আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকেও তার সৎকায় কিছু হলো দান করুক, তার সৎকায় আল্লাহ তাআলা আমাদেরকেও এমন রাগ কন্ট্রোল করার তৌফিক দান করুক। একটি প্যাকেজ আমরা প্রতিদিন অনুষ্ঠানে দর্শককে দেখানোর চেষ্টা করি, শেয়ার করি আজকের নেক আমল, একটি প্যাকেজ আমাদের সাথে আছে দর্শক শ্রোতা। আজকের নেক আমল নিয়ে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে কী শোনাচ্ছেন, কী জানাবেন দেখি, এরপর ইনশাল্লাহ তাআলা তালিব ভাই আছেন তার থেকেও আমরা আরও মাদানি ফুল শুনবো। যে আমাদেরকে ভিডিও প্যাকেজ দেখিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান এখনই সময়ের মধ্যে, আর আজকের সেগমেন্ট 72 নেক আমল। নেক আমল সম্পর্কে একটি বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব। আজকে আমরা যে নেক আমল সম্পর্কে জানব তা হচ্ছে নেক আমল রিসালার 19 নাম্বার নেক আমল। এই নেক আমলের মধ্যে কি বলা হয়েছে আসুন শ্রবণ করি। বলা হয়েছে, আপনি কি আজ ইশার জামাত থেকে 2 ঘন্টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করেছেন? টিভিতে সরাসরি মাদানী মোজাকারা ও দাওয়াত ইসলামের বিশেষ ইজতিমা ইত্যাদিতে অংশগ্রহণ বা সময় মতো ঘরে পৌঁছে ইবাদত ও অধ্যয়ন করার কারণে দেরি হওয়াতে কারো হক নষ্ট না হলে তবে নেক আমল বিশুদ্ধ বলে গণ্য হবে। আমাদের উচিত এই নেক আমলের উপর আমল করার জন্য। কেন? এখানে বলা হয়েছে আপনি কি আজ ইশার জামাতের 2 ঘন্টার মধ্যে ঘরে পৌঁছে গিয়ে ঘুমিয়ে গিয়েছি কিনা। তো তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে কেন বলা হয়েছে? এজন্য বলা হয়েছে যখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব তখন আলহামদুলিল্লাহ আমাদের তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার সৌভাগ্য হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় পৌঁছে যাই কিন্তু বাসায় পৌঁছে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই। মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ার দ্বারা এমনটা হয় যে দেখা যায় যে মোবাইল নিয়ে আমরা বসে গেছি অনেকটা সময় চলে গিয়েছে। অনেক সময় আমাদের অনেকে অভিযোগ করে যে ঘুম থেকে উঠতে পারিনি, ফজরের নামাজ ছুটে গিয়েছে, ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। তো ফজরের নামাজ যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, পাশাপাশি সৌভাগ্যবান ইসলামী ভাইরা তাহাজ্জুদের নামাজও আদায় করতে পারে। এটা কখন সম্ভব? যখন আমরা তাড়াতাড়ি ঘুমাবো। যদি আমরা তাড়াতাড়ি ঘুমাই তখন একটা পর্যাপ্ত পরিমাণ সময় পাবো, আর এতে কী হবে, আমরা ফজরের নামাজ তো পড়তে পারবো, বরঞ্চ আমরা ইনশাআল্লাহ তাআলা যদি নিয়ত করে ঘুমাই তাহাজ্জুদের নামাজও আমরা আদায় করতে পারবো। আর তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে কেই না জানে, অন্তরের রুহানিয়াত পাওয়া যায় তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে। তো আসুন আমরা নিয়ত করে নিই এই নেক আমলের উপরে আমরা আমল করব। যখনই আমরা বাসায় পৌঁছাই আমরা 2 ঘন্টার মধ্যে ইশার জামাতের 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাব। হ্যাঁ, যদি দাওয়াত ইসলামের কোনো ইজতিমা থাকে বা মাদানী মুজাকারা থাকে তখন আমরা দেখে চেষ্টা করব যেন তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম। মাশাআল্লাহ, ইশারের নামাজের পর দু ঘন্টার মধ্যে ঘুমানোর তারকিব কেবলা শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলী আমাদেরকে দিয়েছেন। যারা এই উৎসাহ পেয়ে উৎসাহিত হয়ে এই আমলটা করতে পেরেছে, আল্লাহ চায় আল্লাহ তাআলার দয়ায় তাদের কখনো ফজরের নামাজ মিস হবে না, কাজা হবে না ইনশাআল্লাহ তাবারক তাআলা। কেননা নেক বান্দারা যে পথ দেখান না, এই পথ কখনো ভুল হতে পারে না। নেক বান্দারা যখন আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ওই দিক নির্দেশনা দেওয়াটা কখনো ভুল হতে পারে না যদি আমরা সঠিকভাবে এই কাজটা করতে পারি। এখন অনেকেই মাতব্বারি দেখাই, পণ্ডিতই দেখাই, বলে আমি পারি রাতের 3টা বাজে ঘুমালেও আবার আমি ফজর পড়তে পারি। হয়তো বা ওই ক্ষমতা আপনার অর্জন হয়ে গেছে, তাই আপনি 3টায় শুইলে ঘুমালে আবার 5টায় উঠতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো আর সম্ভব নয় ভাই। এই জন্য আল্লাহর ওলিদের দেয়া দিক নির্দেশনা পথ এগুলো আমাদের অনুসরণ করা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহি তাআলা বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে একটা পদ্ধতি প্রচলিত ছিল, আর সেটা হলো কোন ব্যক্তি মোনাফিক আর কোন ব্যক্তি ইমানদার এটাকে চেনার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে পেশ করে দিত।
আল্লাহ,
অর্থাৎ তারা এটা দিয়ে বিবেচনা করতেন যে এই ব্যক্তির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আছে নাকি দুশ্মনী আছে। যদি দেখে যে তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দুশ্মনী আছে, তবে তারা ধরে নেয় এ মোনাফিক। আর যদি ভালোবাসা থাকে, তবে সাহাবায়ে কেরাম ধরে নেয় এই ব্যক্তি মুমিন। তো তাদের মধ্যে এটা প্রচলন ছিল, যদি কাউকে জানতে হয় যে এই ব্যক্তি মুমিন নাকি মোনাফিক, আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয় তুলে দিতেন, যখন ওই ব্যক্তি উল্টা সিধা কথা বলতো বুঝে যেত। আর আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বাণী আছে হাদিসে মোবারাকার মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, তিনি নিজেই এর বর্ণনা করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সত্তার শপথ যিনি বীজকে বৃক্ষতে বৃক্ষে পরিণত করেন, ওই সত্তার শপথ যিনি আত্মাকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার সাথে ওয়াদা করেছেন যে আমাকে মুমিনরা ভালোবাসবে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে মুমিনরাই ভালোবাসবে আর মোনাফিকরা আমার সাথে অন্তরে শত্রুতা রাখবে। অর্থাৎ মুমিনরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে আর মোনাফিক যারা তাদের অন্তরে তার ব্যাপারে শত্রুতা থাকবে। তো এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রচলিত ছিল প্রথাটা, যে কাউকে যদি এভাবে নির্ণয় করা হতো যে সে মুমিন নাকি মোনাফিক, তো আলী রাদিয়াল্লাহু তাআলার কথা উঠিয়ে দিতেন আর এই কথা বলতে বলতেই তাদের মধ্যে থেকে এটা প্রকাশ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ভালোবাসার সে তৌফিক আমাদেরকে দান করুন।
আমিন আমিন।
আবু তালিব ভাই, আরো কিছু মাদানী ফুল।
আলহামদুলিল্লাহ, মাওলা আলী শেরে খোদা ইসলামের চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জ্ঞান সম্পর্কে আলোচনা না হয় তাহলে আলোচনাই বা কি হলো। তিনি তার জ্ঞান কতটুকু ছিল, তিনি কতটুকু জ্ঞানের আলোয় আলোকিত ছিলেন। আসুন, নবী পাক সাহেবুল আওলাক সাইয়্যাহে আফলাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পারি, শুনতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা।
সুবহানাল্লাহ।
বলেন যে আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুন বাবুহা।
সুবহানাল্লাহ।
শুধু জ্ঞান না, বরং আলী আমি হলাম জ্ঞানের ঘর, আমি হলাম হিকমতের ঘর, আর আলী হলো তার দরজা।
সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। প্রকাশ্য অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত পেয়ে তার শুক্রিয়া জ্ঞাপন করে মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, জাকির ভাই তিনি বলেন, আল্লাহ তাআলার কসম, আমি কোরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি যে তা কোথায় এবং কোন সময় অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, নিঃসন্দেহে আমাকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ সম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছেন। মাওলা আলী শেরে খোদা আকরামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যদি আমি চাই, যদি আমি চাই তবে সূরা ফাতিহার তাফসির দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। অর্থাৎ
তার তাফসির লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হয়ে যাবে যে 70টি উটের বোঝা হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ইরশাদ করেন, মাওলানা আলী শের খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের এমন তিনটি মর্যাদা অর্জিত হয়েছে যে যদি সেগুলো থেকে একটি আমার নসিব হয়ে যেত তাহলে আমার নিকট লাল উট থেকেও অধিক প্রিয় হতো।
সুবহানাল্লাহ।
লাল উট, আরব দেশে ওই সময় তো গাড়ির প্রচলন ছিল না, উটের মধ্যে মানুষেরা আপনার চলাচল করতো, তো সবচেয়ে বেশি দামি যে গাড়ি ছিল সেটি হলো লাল উট।
লাল উট।
তো মাওলানা আলী শেরে খোদা কররামাল্লাহ তাআলা ওয়াজহুল করিমকে এমন তিনটি বিশেষত দান করা হয়েছে যে ফারুকে আজম ইসলামের দ্বিতীয় খলিফা,
জি জি,
তিনি বলছেন যে যদি আমাকে একটি আল্লাহ তাআলা দিয়ে দিতেন তাহলে আমাকে লাল উটের চেয়েও বেশি প্রিয় হতো।
এটা ছিল ভালোবাসার এক বাণী, তাই না?
সুবহানাল্লাহ। সে তিনটি কি বিষয়? তিনি বলেন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহজাদি হযরতে ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দিয়েছেন।
সুবহানাল্লাহ।
একটি বিশেষত্ব। দুই নম্বর, তার বাস স্থান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ছিল।
সুবহানাল্লাহ।
যা একমাত্র তারই জন্য, মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ ছিল আর অন্য কারোর জন্য ছিল না। তিন নম্বর বিশেষত্ব, যে খাইবার যুদ্ধে তাকে ইসলামের পতাকা দান করা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীউল মুর্তজা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর শানের কথা কি বলা যায়, যে দেখেন মাওলানা আলী শেরে খোদার শানে ফারুকে আজম ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি তার ভাগ্যের ওপর ঈর্ষা করেছেন, কিন্তু এটার উদ্দেশ্য এটা নয় যে ফারুকে আজম থেকে মাওলানা আলী শানের মধ্যে কি বেড়ে গিয়েছেন, না, মাওলানা আলী শেরে খোদা করামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের শান তো অনেক উচ্চ, কিন্তু তার চেয়ে উচ্চ হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যার যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন আমাকে ওইভাবেই মানতে হবে।
জি, জাকির ভাই,
ইসলামের দ্বিতীয় খলিফাকে ইসলামের দ্বিতীয় খলিফাই বলতে হবে, ইসলামের তৃতীয় খলিফাকে তৃতীয় খলিফা বলতে হবে, আর চতুর্থ খলিফাকে চতুর্থ খলিফাই বলতে হবে। কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত এই বিষয়ে আমাদেরকে তারগিব দেন যে যখন আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নাম নিব তো আমরা যেন এভাবে বলি ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের মধ্যে যেন এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয় যে কে বড় কে ছোট, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এভাবে বলে বলে আমরা যদি বলতে থাকি তবে ইনশাআল্লাহ তাআলা সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে প্রচলন হয়ে যাবে, হ্যাঁ, ইসলামের প্রথম খলিফাকে, দ্বিতীয় খলিফাকে, তৃতীয় এবং চতুর্থকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জন অপরজনের সাথে এত বেশি সুন্দর বন্ধনে আবদ্ধ ছিল যেটা দীন ইসলামকে যেন একেবারে সুরক্ষিত রেখেছে।
সুবহানাল্লাহ।
এবং স্মার্ট রেখেছেন।
জি,
হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আমাদের প্রিয় আকা হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ইরশাদ করেছেন। কেমন বাণী? অর্থাৎ আমি জ্ঞানের শহর।
সুবহানাল্লাহ।
আবু বকর তার ভিত্তি, ওমর তার দেওয়াল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর উসমান তার ছাদ, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার
দরজা।
আমরা তো জানি এটা যে আমি জ্ঞানের শহর, আলী তার দরজা, এটা একটা হাদিস শরীফ আছে।
জি,
তার যে বলছে আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি, ফাউন্ডেশন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেওয়াল, প্রাচীর, হ্যাঁ, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা ছাদ, আর আলী
তার দরজা।
দরজা প্রবেশ করতে হলে আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হয়। তাইলে একটা বিল্ডিং কে কভার করার জন্য যেমন একটা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে যেমন
আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি, আসাসুহা, আর ফারুক আজম হচ্ছে তার দেয়াল, হেতান উহা, আর উসমান গনি হচ্ছে তার ছাদ, আর মাওলানা আলী হচ্ছে বাব উহা। তো এই হাদিস যখন আমি পড়ছিলাম তখন ভাবলাম যে দেখেন যখন একটি বিল্ডিং নির্মাণ করা হয়, একটি বিল্ডিং তৈরি করা হয় তখন সর্বপ্রথম কি করা হয়, জায়গাটা
জি
কেনা হয়, এরপরে কি করা হয়, তার ভিত্তি করা হয়। দেখেন সিরিয়াল টু সিরিয়াল, প্রথমে জায়গা, প্রিয়নবী বললেন আমি জ্ঞানের শহর, জায়গা চলে আসছে। এরপরে আসাসুহা, এরপরে ভিত্তি করা হয় সেই বিল্ডিংয়ে। এরপরে কি হিতানুহা, তার দেয়াল দেয়া হয়। এরপরে কি সাকফুহা, ছাদ দেয়া হয়। এরপরে কি তার দরজা দেয়া হয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিত্তি বলেছেন কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দেয়াল কাকে বলেছেন? ফারুকে আজম কে। এরপরে বলেন ওসমান গনি, ছাদ। অর্থাৎ যখন আপনি বিল্ডিং নির্মাণ করুন, প্রথমে আপনি জায়গা নেবেন, এরপরে ভিত্তি, এরপরে দেয়াল, এরপরে ছাদ, এরপরে দরজা। সুবহানাল্লাহ। এই হলো আমার ফারুকে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, ফারুকে আজম, ওসমান গনি, মাওলানা আলী রাদিয়াল্লাহু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
চারো হমদম হ্যায় ইক জান কে দিল তেরে, চারো হমদম হ্যায় ইক জান ইক দিল, আবু বকর ফারুক উসমান আলী ফারুক উসমান আলী হ্যায় আবু বকর ফারুক উসমান আলী হ্যায়।
তালা সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, বিদ্বেষ নয়, ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কেবলা শেখ তরিকা তামির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, যে মাদানী মুজাকারায় অসংখ্য বিষয় নিয়ে কথা উঠে যায়, যেহেতু সাধারণ ইসলাম ভাইদের পক্ষ থেকে প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয়, তার মধ্যে সবচাইতে বেশি দীর্ঘ সময় ধরে বা ডিটেলস বিস্তারিতভাবে যে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয়, সেখানে ভালো কিছু হলেও পাবলিকের কাছে চলে যায়, খারাপ কিছু হলেও পাবলিকের কাছে চলে যায়। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সোশ্যাল মিডিয়াকে কোন দৃষ্টিতে দেখি, কীভাবে দেখি? অনেকেই অনেকেই অনেকভাবে দেখে, কিন্তু আমাদের সর্বপ্রথম তো কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এটাই ইরশাদ করছেন কি আমরা যেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখি। যদি বিরত রাখতে না পারি, হয়তো বা আজ না হয় কাল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ব্যাপারে সময় নষ্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে খারাপ কিছু চোখের সামনে আপনি না চাইতেও খারাপ দৃশ্য চলে আসবে, বেহায়াপনা চলে আসবে আপনি না চাইতেও। এরপরে সোশ্যাল মিডিয়া এর কারণে মানুষ বদ আকিদাও শিখে নেয়, খারাপ আমল শিখে নেয় এবং সময় নষ্ট করে দেয়। এবং একটা কিছু হলেই, ছোটোখাটো কোনো একটা প্রবলেম হয়েছে, যে কোনো বিষয় একটু কষ্ট পেয়েছে তো একটা স্ট্যাটাস দিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে, আজ আমার মন ভালো নেই, বা আমি আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমাকে দুঃখ দিয়েছে, বা আমি পরেশানির মধ্যে আছি, বাস কিছু হলেই বা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করা হয়ে গেছে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলেন, আপনার ধৈর্য কোথায় গেল, আপনার সবর কোথায় গেল, শুক্রিয়া কোথায় গেল, আল্লাহর ভয় কোথায় গেল? এখন বাস যে কোনো বিষয়ে আপনি কষ্ট পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে দিয়েছেন, তো ধৈর্য কোথায় গেল? ঘর থেকে, মা বাবা থেকে, বড় ভাই থেকে কোনো একটু কথা আপনাকে বলা হয়েছে তো আপনি বাস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করে দিলেন, তো আপনার যে ধৈর্য সবরের পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা আপনার কোথায় গেল? এই জন্য সর্বপ্রথম এটাই বলা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে যেন আমরা বিরত থাকি, না হয়তো একদিন না একদিন গুনাহের মধ্যে ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সোশ্যাল মিডিয়া। তার কারণ এভাবে ইরশাদ করেছেন আমির সুনাত, ঘর বন্ধ, ঘরের দরজা লক করা আছে, ঘরের মধ্যে আমি একা, কেউ নেই। এখন সোশ্যাল মিডিয়াতে কী আছে কী চলছে আপনি নিজেই ভালো জানেন। এই জন্য বলেন আমিরুল সুনাত, প্রথম তো আমরা এটাই চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য। এরপরে এই সকল কাজগুলো সময় নষ্ট না করি আমরা, এবং যখনই সময় পাই সোশ্যাল মিডিয়া নিয়ে না বসে ধর্মীয় কিতাব নিয়ে বসে যাই, ফয়জানে সুন্নাত নিয়ে বসে যাই, সিরাতে মোস্তফা নিয়ে বসে যাই, ফয়জানে নামাজ নিয়ে বসে যাই, নামাজের আহকাম নিয়ে বসে যাই, যাতে করে ধর্মীয় জ্ঞান আমরা অর্জন করতে পারি এবং এই ধর্মীয় জ্ঞান আবার কাজেও লাগাতে পারি। তো আমরা ব্যক্তিগতভাবে নিজের সোশ্যাল মিডিয়াতে যতটুকু সময় দেই আমরা এখান থেকে ফিরে আসি, আল্লাহ তাআলার ইবাদত করি, কাল কিয়ামতের ময়দানে যখন প্রতিটা সময়ের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে, তখন এই যে প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে দেন, এটার জবাব কীভাবে দেবেন? আপনাকে জবাব তো দিতে হবে, এটার জবাবও দিতে হবে। আল্লাহ, আমি একদিনে 5 ঘন্টা 6 ঘন্টা, এখন একটা সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু চলে আসছে দর্শক, মোবাইল অ্যাপস বা একটা সিস্টেম পাওয়া বের হয়েছে, আপনি আজ কত ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ছিলেন এটা মোবাইল আপনাকে বলে দিবে। আপনি আজ কত কিলোমিটার হাঁটছেন পায়ে, এটা আপনার মোবাইল আপনাকে বলে দিবে। তো আপনি একটু ট্রাই করেন, এটা যদি আপনার সম্ভব হয় চালু রাখেন মোবাইলে। একদিন পার হওয়ার পরে এরপর আপনি ওই অপশনটা চেক করেন, তো আজকে আমি কত ঘন্টা মোবাইলে ব্যবহার করলাম, মোবাইল ব্যবহার করলাম। তো মোবাইল আপনাকে বলে দিবে আমাকে এত ঘন্টা ফেসবুকে, এত ঘন্টা ছিল তুমি হোয়াটসঅ্যাপে, এত ঘন্টা ছিল তুমি ইমোতে, এত ঘন্টা ছিল তুমি। তো আপনি নিজে নিজে হিসাব করে বের করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে আমি কত ঘন্টা ছিলাম আজ। তখন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি পাঁচ ঘন্টা আমি মোবাইলকেই দিলাম তো বাকি সময়টা আমি আর কতটুকু বাঁচতো আমার থেকে, কী করলাম আমি, কতটুকু ইবাদত রিয়াজত করতে পারলাম। আল্লাহ তাবারক ও তাআলা হিফাজত দান করুক আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে, যেন আমরা নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আহমদ রেজা ভাই, একটা কালাম আপনার থেকে আবারও নিব আমরা ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। একটা হাদিসে মোবারকা শুনি, এরপরে আসবো আমরা আহমদ রেজা ভাই থেকে একটা কালাম শোনার জন্য। সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই যখনই কলম তুলেন, যে বিষয়ে কলম তুলেন সাইদে আলা হযরত ওই বিষয়টাকে পরিপূর্ণ করে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন। যে বিষয় তুলেন, যদি দেখি আজ হারামের বিষয়, সাইদে আলা হযরত কিতাব লিখেছেন, তো এ টু জেড আলা হযরতের কিতাব আছে হারামের ব্যাপারে। যদি দেখি মা বাবার হকের ব্যাপারে, তো কিতাব আছে পরিপূর্ণের সাথে। এমনটা নয় যে আজ বয়ান করলাম, দুই পাতা লেখলাম, তিন পাতা লেখলাম, এরপর একই কিতাবের মধ্যে অন্য বিষয় তুলে ধরলাম, এমনটা নয়। আল্লাহ হযরত যে কিতাব লেখা শুরু করেছেন, যদি থাকে মা বাবার হক, তো শেষ পর্যন্ত মা বাবার হকের ব্যাপারে আয়াতে কারিমা, হাদিসে মোবারাকা এবং বিভিন্ন বিষয় তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলাই যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মাহাত্ম মর্যাদা নিয়ে লেখা শুরু করলেন, এক কিতাব লিখে দিয়েছেন সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলা। এই কিতাবের মধ্যে তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শান ও মর্যাদা কেমন, এটা যদি আমরা জানতে চাই তবে অন্যান্য সাহাবা একরামের বাণী যেন আমরা শুনি। সাহাবা একরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি ইরশাদ করেছেন। আচ্ছা, এর শান মর্যাদা সম্পর্কে যদি জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন আমরা অধ্যয়ন করি। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মর্যাদা যদি জানতে চাই, সাহাবা একরাম অন্যান্য সাহাবা একরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি ইরশাদ করেছেন, এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে বলছেন। এটা যদি আমরা করতে পারি তবে একদিকে সাহাবা একরামের ভালোবাসা, অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দুশ্মনী। একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকে ভালোবাসি, অপরদিকে সাহাবা একরামের ব্যাপারে দুশ্মনী, এটা একেবারে ফিনিশ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। কেননা যখন শুনবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলছেন, তখন আমাদের দুই দিকের ভালোবাসা কিন্তু পরিপূর্ণতার সাথে আসবে। যা হ্যাঁ, সাহাবা একরাম এটা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন সাহাবা একরামের ব্যাপারে। তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে এই যে এক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, তো এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। আমরা কালাম শ্রবণ করি আহমদ রেজা ভাই থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
মুহাম্মদ। তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহ 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 আল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহ 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 আল্লাহ। তোমার হাতে ইশারাতে চাঁদ গায়দি খণ্ডিত, তোমার হাতে ইশারাতে চাঁদ গায়দি খণ্ডিত, তোমার শান বিখ্যাত তরু লতা অবনত, তোমার আঙ্গুল হতে বগে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বগে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহ 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 কুছ এসা কহ দে মেরে কিরদিগার আঁখোঁ মে হমেশা নকশ রহে রুবে ইয়ার আঁখোঁ মে উন্হেঁ না দেখা তো কিস কাম কি হ্যায় ইয়ে আঁখেঁ কে দেখনে কি হ্যায় সারি বাহার আঁখোঁ মে তোমাকে না দেখলে জীবন হবে বেকার আমার তোমাকে না দেখলে জীবন হবে বেকার আমার দেখিতে এ নয়ন যোগ তৃষি দো যে আমার তোমাকে না দেখলে জীবন হবে বেকার আমার দেখিতে এ নয়ন যোগ তৃষি দো যে আমার ও গো আসমান জমিন গ্রহ তারা আল্লাহ 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 কমাল হোসেন হুজুর গে গুমান নকশ জহানগি ইহি ফুল খার সে দূর গে ইহি শমা গে কে ধোঁয়া নেহি এমন নূরের প্রদীপ তুমি জানে নাই কোনো ধোঁয়া এমন নূরের প্রদীপ তুমি জানে নাই কোনো ধোঁয়া কাটা বিঘিন ফুল তুমি যার জগত জুড়ে ছোঁয়া ছায়া বিঘিন কায়া তুমি সব নবীদের সেরা সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহ 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 রাজি থেকো আমার উপর ওগে খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করনিক মাশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় দয়া দাওয়াত ইসলামী কত কিছু শিক্ষা দেয় আমাদেরকে এই বিষয়গুলো হয়তো বা দাওয়াত ইসলামীতে না আসা অর্থাৎ আসার আগে অনেকেই জানতাম না একদম একদম খোলা কথা এগুলো দাওয়াত ইসলামীতে আসার আগে জানতাম না তার আলোচনা হচ্ছিল নাইম ভাই আজকের বিষয় হায়দারে কাররার নিয়ে আরো কিছু মদানী ফুল
আশারায়ে মুবাশশারাদের মধ্যে অন্তর্ভুক্ত খলিফায়ে রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা এরপর জান্নাতের সাহাবি এবং ইনি খেলাফত করেছেন সাথে সাথে বলা হচ্ছে ইনি বীরত্ব ছিলেন এত বেশি বীর বাহাদুর আল্লাহ আকবর যা অতুলনীয় জ্ঞানের কথা তো তালেব ভাই বলেছে মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহরবানি যে এরকম মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা করার সৌভাগ্য
লাভ করেছি আরেকটা গুণ তার পাওয়া যায় সেটা হলো গিয়ে মারেফতের দিক থেকে আপনি যে কয়েকটা বললেন কি তিনি চতুর্থ খলিফা এবং বীরত্ব তার এমন ছিল এবং তিনি আমিরুল মুমিনিন ছিলেন পাশাপাশি মারেফতের দিকটাও তার অনেক মজবুত ছিল এ ব্যাপারও হাদিসে পাক
যেমন হাদিসে পাকের মধ্যে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানিয়ে দিয়েছেন যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে যে অর্থাৎ তুমি আমার থেকে আর আমি তোমার থেকে আলীকে উদ্দেশ্য করে বলেছেন তাহলে কেমন আল্লাহ আকবর কিতাবের মধ্যে আছে আল্লাহ আকবর এত সুন্দর যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন তাহলে ইনার শান ও আসমাত বোঝার সে ক্ষমতা আমাদের কোথায়
রাইট
যার পরিবার থেকে আমি প্রথমেই বলেছি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো ব্যক্তিত্ব বের হয়েছেন যার বংশধর থেকে
বয়সে ইসলামের সুশীত ছায়াতলে তিনি চলে এসেছেন অর্থাৎ ইসলাম ধর্মের ছায়াতলে তিনি চলে এসেছেন বলা হয় শিশুদের মধ্যে ছোটদের মধ্যে সর্বপ্রথম ইমান গ্রহণকারী হলেন আবার বিভিন্ন বর্ণনা থেকে কিন্তু অনেক সময় অনেক রকমের কথা বের হয়ে আসে অনেকে বলেন যে পুরুষদের মধ্যে যেহেতু আবু বকর সিদ্দিককে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেখানে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দুইটা দুই দিকে ভাগ করা হয়েছে উপযুক্ত বয়স বয়সের দিক থেকে বলা হয়েছে যে বয়সের দিক থেকে বলা হয়েছে যখন একজন মানুষের বুঝ হয়ে যায় তো এর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম মুসলমান আর অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর শৈশবের শিশুকাল যদি দেখি আমরা ছোটদের মধ্যে অর্থাৎ কম বয়সীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেছেন তো এই জন্য বলা হয় দুইজন অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে অর্থাৎ বড় উপযুক্তদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
নারীদের মধ্যে জাকির ভাই কে ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের টাচ হয়ে গেছে না যাদের একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহানাল্লাহ একটা হাদিসে পাক যে আছে না এটা আমার বারবার পড়তেও ভালো লাগে বলতেও ভালো লাগে কুফায় একজন লোক বসবাস করতেন তিনি প্রায় দশ বছর পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পেয়েছেন যে মুসলমান হওয়ার ব্যাপারে দাওয়াত পেয়েছেন তিনি মুসলমান হয়েছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে মোবারাকাতে অর্থাৎ জাহিরি হায়াতে মোবারাকাতে আছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার দশ বছর আগের কথা যখন সে চিঠি পেয়েছেন অর্থাৎ দাওয়াত পেয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন এই দশ বছর আসতে পারেননি মদিনাতুল মুনাওয়ারায় হয়তো তার তকদিরে ছিল না তার নসিবে ছিল না
যে
সাহাবি হওয়ার সে আসতে পারেনি দুঃখ কষ্টের বিষয় কি তালিব ভাই ওই ব্যক্তি দশ বছর পরে মদিনাতুল মুনাওয়ারায় সফর করছে
আচ্ছা
আসতেছেন খুব খুশি অন্তরে ইসলাম ধর্ম গ্রহণ করছি দশ বছর আগে এখন নবীকে আমি সামনে থেকে দেখব, সাহাবী হওয়ার সেই স্বাদ আমি অর্জন করব। কেমন এক আবেগ থাকে দেখেন না। আজ থেকে 1500 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন যে আমার রওজাতে আসবে, তার জন্য শাফাত করা ওয়াজিব আমার উপরে। এখন দেখেন আশেক রসুল কিভাবে ছুটে, কিভাবে যায়, হাজার হাজার মানুষ যাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আর ওই সময় আমার নবী হায়াতে মোবারাকাতে একজন ব্যক্তি 10 বছর আগে ইমান গ্রহণ করছেন, তার আশাটা কত একটা আবেগপূর্ণ হয়ে থাকে না। ওই ব্যক্তি যখন মদিনাতুল মুনাওয়ারায় আসছে, জানলে হয়তো আপনার হাদিসটা পড়ছেন, আমি যখনই পড়ি তখনই আমার চোখ থেকে পানি চলে আসে। ওই ব্যক্তি যখন কুফা থেকে আসলেন মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর পরে,
জি জি,
তখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাজারে আনোয়ারে রেখে দাফন করার পরে, অর্থাৎ মাজারে আনোয়ারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক রেখে মাটি ঝাড়ছেন হাতের, ওই মুহূর্তে ওই সাহাবী এসে উপস্থিত হলেন।
আচ্ছা,
এখন এসে সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়, আমি কুফা থেকে আসছি, ওই যে আমাকে 10 বছর আগে দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন আমি ওই ব্যক্তি, 10 বছর আগে আমি ইমান আনয়ন করছি, আমার নবীর সাথে দেখা করতে আসছি। সাহাবা ইকরামের কান্না কাকে বলে, কিতাবের মধ্যে প্রতিটা সাহাবা ইকরামের চোখে পানি ছিল, বলে আপনার নসিব কেমন, আপনার ভাগ্য কেমন, 10 বছর আগে ইমান এনেছেন কিন্তু আপনি আসতে পারেননি, যে কোনো কারণবশত আসতে পারেননি, হয়তো নসিবেই ছিল না আপনার, আর আপনি এমন মুহূর্তে আসছেন নবীকে দেখতে পারলেন না আপনি। এইমাত্র আমরা রওজায় আনোয়ারে নবীকে রেখে আমরা মাত্র হাতের মাটি পরিষ্কার করছি। শুনে ওই ব্যক্তি ওখানে কান্না করতে করতে জমিনে শুয়ে গেছে।
জি,
তো এই সাহাবি হওয়ার স্বাদ সে আর পেল না এক মুহূর্তের জন্য, কতটুকু সময়ের জন্য। তো আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের টাচ হয়ে গেছে না, যাদের সম্পর্ক হয়ে গেছে, যাদের সম্পর্ক হয়ে গিয়েছিল তারা মর্যাদাবান হয়ে গিয়েছে, তাদের শান ও মর্যাদা বয়ান চলতেছে, চলবে ইনশাআল্লাহ তাবারক তাআলা, কেননা তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সম্পর্ক জুড়ে নিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এভাবে করে ইলমে দিন অর্জন করা এবং সে মোতাবেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে
আমিন
দেন।
আমিন
আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে বর্তমান সময় যেখানে এত ফেতনা, আর এই জমানায় এসে দাওয়াত ইসলামী আমাদেরকে এত সুন্দরভাবে পথ দেখাচ্ছেন আর সঠিক পথে চালানোর দায়িত্ব দাওয়াত ইসলামী নিয়েছেন। আমাদের দায়িত্ব এখন দাওয়াত ইসলামীর সঙ্গে থাকা, দাওয়াত ইসলামীকে সময় দেওয়া এবং দাওয়াত ইসলামীকে সর্বদিক থেকে সাপোর্ট করা, যাতে করে আমার প্রজন্ম, আমার ভবিষ্যৎ প্রজন্ম দাওয়াত ইসলামীর মাধ্যমে যেন আল্লাহ তাআলার দয়ায় সঠিক পথ পেয়ে যায়। ঘরে বসে আজ আমরা মাদানী চ্যানেল দেখছি, মাদানী চ্যানেলের বা দাওয়াত ইসলামীর প্রতিদিনের খরচ যদি আমরা শুনি হয়তো বা অবাক হয়ে যাই। প্রতিদিনের লক্ষ কোটি টাকা খরচ, প্রতিদিনের, এক মাসের কথা বলিনি আমি, একদিনের কথা বলি যদি, তাও লক্ষ কোটি টাকা খরচ আছে দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেলের। আর দাওয়াত ইসলামী কয়েকটা সোভাজাত বিভাগ ডিপার্ট নিয়ে দিনই কাজ করছে। তো আপনাদের কাছে অনুরোধ, প্রতিদিনই বলি আমি, আজকেও বলছি, আপনাদের জাকাত ফিতরা দান অনুদান, রমজানে আমরা দান অনুদানে একটু একটু আগ্রহ বেশি থাকে আমাদের, কেননা এই মাসে সৎকা করার ফজিলত আল্লাহ তাবারক তাআলা 70 গুণ বাড়িয়ে দেন অন্যান্য মাসের তুলনায়। তো এই মাসে আমরা দান সৎকা করার এক আগ্রহ আমাদের মধ্যে বেশি থাকে, এই আগ্রহকে নিয়েই আমরা দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে নিজের দান অনুদান জমা করিয়ে দিই দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনার সহযোগিতার মাধ্যমে, আপনার এই সাপোর্টের মাধ্যমে দাওয়াত ইসলামের কাজ জানি না আল্লাহ তাবারক তাআলা আরও কত সামনের দিকে নিয়ে যায়, অগ্রসর হয়ে যায়, মাদানী চ্যানেল আরও ভালো মতো চলতে শুরু করে দেয়, ভালো মতো চলছে এখনও, ভালোর চেয়ে আরও ভালো আছে। যদি ভবিষ্যতে আমরা চাই মাদানী চ্যানেল আরও ভালো কিছু করুক, তো আমাদের সহযোগিতা আপনারা যেভাবে করে আসছেন বিগত দিনগুলোতে, আশা রাখি ভবিষ্যতে এভাবে আমাদের সহযোগিতা করবেন। আমরা রমজানের আগে আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা চাইলে রমজানের যে কোনো একটা প্রোগ্রাম আপনাদের নিজের জন্য নিয়ে নেন, যে কল করেন কল সেন্টারকে, বা ভাই আমি মাদানী চ্যানেলের এই প্রোগ্রামটা নিতে চাই, এর যত খরচ আছে আমি বহন করতে চাই, আর এটা আমার মা বাবার ইসালে সহবের উদ্দেশ্যে, আমার দাদা দাদির ইসালে সহবের উদ্দেশ্যে, দাদা দাদি রেখে গেছেন, মা বাবা রেখে গেছেন সম্পদ, আর সেখান থেকে তাদের ইসালে সহবের উদ্দেশ্যে আপনি খরচ করবেন, কল সেন্টারে কল করুন এবং আপনি জেনে নেন যে কোন প্রোগ্রামে কত খরচ হয় আর আপনি কোন প্রোগ্রামটা চয়েস করছেন ইসালে সহবের উদ্দেশ্যে। হ্যাঁ, হতে পারে আপনি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 3 লাখ টাকা এমন খরচ হতে পারে, আর এটা আমাদের দায়িত্ব করা, এক তো দিন ইসলামের প্রচার প্রসারের জন্য, দ্বিতীয়ত ইসালে সহবের উদ্দেশ্যে যখন আমরা এই কাজগুলো করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা এর প্রতিদান আপনিও পাবেন এবং যাদের জন্য করছেন তারাও এর প্রতিদান পাবে। তো কিছু প্রোগ্রাম আপনি নিয়ে নিতে পারেন, একটা নিতে পারেন আপনি, 2টা নিতে পারেন আপনি, যে দর্শক শ্রোতা দেখছেন আপনারা এই কাজগুলো করেন। আরেকটা বিষয়, দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা আপনার এলাকায়, আপনার শহরে, আপনার এলাকাতে, আপনার জেলাতে, আপনার থানাতে রয়েছে। আপনি চাইলে একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারেন। কল করুন কল সেন্টারে, ভাই আমি আমার এলাকায় যে মাদ্রাসাতুল মদিনা আছে এক মাসের খরচ আমি বহন করলাম, কত? 2 লাখ 3 লাখ 5 লাখ, এর চাইতে তো আর বেশি না। আপনি নিয়ে নেন নিজের নামে, ভাই আমাকে আমার মা বাবার ইসালে সাহেবের উদ্দেশ্যে এই মাদ্রাসা বা এই জামিয়ার এক মাসের খরচ আমি নিলাম, আমার মোবাইল নাম্বারটা রেখে দেন এবং আপনাদের অ্যাকাউন্ট আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন, আমি ইনশাল্লাহ তাবারকতাল্লাহ আমার সুযোগ সুবিধা অনুযায়ী আমি এক মাসের খরচ আপনাদের মাদ্রাসায় জমা করে দেব। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, আর আপনার এই নিয়ামত থেকে আপনি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবেন, আর এটা তো সওয়াবেরও কাজ, আর এর প্রতিদান অবশ্য দুনিয়া এবং আখেরাতে রয়েছে। তো আশা রাখি ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ এই বিষয়ে আপনারা সহযোগিতা করছেন, আরও করবেন, ভবিষ্যতে করতে থাকবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। আজ এই পর্যন্ত যে চলে আসছে দাওয়াত ইসলামী, এটা কিন্তু কারো ব্যক্তির টাকায় না, সবার টাকায়, সবার সহযোগিতায় দাওয়াত ইসলামী এই পর্যন্ত আসছে, আর ভবিষ্যতে চলবে আমাদের 10 জনের সহযোগিতাতেই চলবে। অর্থাৎ আমরা যারা ভালোবাসি দাওয়াত ইসলামীকে, মহব্বত করি, আমাদের 10 জনের প্রবাসে যারা আছেন ভাইরা, আপনাদেরকেও বলবো যে অনেক সময় আপনারা আমাদেরকে উত্তর দেন, বলে ভাই কোথায় দিব, কাকে দিব, কিভাবে দিব, পাই না, বাস দাওয়াত ইসলামী, দাওয়াত ইসলামী। আপনি বাড়িতে ফোন করে দেন যে আমাদের দান অনুদান যা আসে দাওয়াত ইসলামীকে দিয়ে দেন, আত্মীয় স্বজনকে যা দেওয়ার এটা দিবেন, বাকি অংশটা দাওয়াত ইসলামীকে দিবেন। প্রবাসী ভাইরা চাইলেও আপনারা দেখি আমরা মাঝে মধ্যে আপনারা যে খেদমতগুলো করেন বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে, আপনারা চাইলে প্রবাসী ভাইরাও কিন্তু মাদানী চ্যানেল চালিয়ে রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। আপনি চাইলে, আপনারা চাইলে দাওয়াত ইসলামীকে চালিয়ে রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো আপনি আপনার ইচ্ছা মতো দাওয়াত ইসলামীকে দান অনুদান জমা করাবেন, আশা রাখি ইনশা আল্লাহ তাবারক ও তাআলা। আর আজকের যে বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, হায়দারে কাররার অর্থাৎ আলী রদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি আছে শেরে খোদা। আর খুবই মজাদার ঘটনা যেটা নাঈম ভাই শুরুতেই বর্ণনা করেছেন কি তার জন্ম মোবারক হেরেম শরীফের ভিতরে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এক প্রসিদ্ধ উপাধি ছিল, তার উপনাম ছিল শেরে খোদা রদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম তাদের মুখে এটা বসে গেছে, অভ্যাস হয়ে গেছে, আলী রদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখনই নেয় তো শেরে খোদা আলী রদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এভাবে না। আবার হায়দারে কাররার অনেকে বলি আমরা যে যেভাবে বলায় অভ্যস্ত হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই পাবেন বিশেষ করে এটা শেরে খোদা আলী রদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাহাবা ইকরামের নাম যখন নেয় যতটা সম্মানের সাথে, যতটা ভালোবাসার সাথে, যতটা সুন্দর শব্দের মাধ্যমে, যে উপাধিগুলো রয়েছে এর মাধ্যমে অন্য আকিদার মধ্যে এটা পাওয়া যায় না। আল্লাহ তাআলার এক দয়া, খাস দয়া, আলহামদুলিল্লাহ।
কেন বা এভাবে সম্মানের সাথে নিবে না, নেবার তো রহস্য আছে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন,
জি
উত্তরটা কেমন হতে পারে? খুবই চমৎকার আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আমি আমার পরিবার, জান মাল অর্থাৎ নিজের জানের চেয়ে তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, এমনকি কঠিন গরমের দিনে ঠান্ডা পানীয় যদি পেশ করা হয় তাহলে সেটা আমাদের জন্য কত প্রিয়। কঠিন গরমে যদি ঠান্ডা পানীয় দেওয়া হয় এর চেয়েতেও বেশি আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো যারা নিজের নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জিন্দেগি অতিবাহিত করেছে, সারা জীবন কাটিয়েছেন, নবী প্রেমে ভিভুর ছিলেন, পুরো হায়াতে মোবারকা ইনারা আল্লাহ রাসূলের গোলামের মধ্যে অতিবাহিত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আর ওই সম্মানিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে আদব করার শিক্ষা তো দীন ইসলাম দিয়েছেন, স্বয়ং নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম দিয়েছে, তো আমরা কেন সম্মান করব না, কেন সম্মানের সহিত নেব না? আর সম্মানের সাথে নেওয়া, তাদেরকে আদব করা, শ্রদ্ধা করা, এটা তো আলহামদুলিল্লাহ আজাবাজার এমনিতে বুজুর্গানে দিনে শিক্ষা রয়েছে, সাথে সাথে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আমাদের
আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দয়া, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি।
নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।